ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। এখন বাংলাদেশে ভারতে শুক্রবার রাত, আর এখানে ওয়াশিংটনে শুক্রবার দুপুর। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
তৈরি পোশাক খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে টিআইবির দেয়া প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
রয়েছে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
ভারত বাংলাদেশ সীমান্ত পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট ও আমডাঙায় জামাত জঙ্গির জাল পাসপোর্ট তৈরির ছক।
আরও থাকছে বাংলাদেশে বিমানবন্দর নিরাপত্তা সম্পর্কে মন্ত্রী রাশেদ খান মেননের বক্তব্য।
আমাদের এয়ারপোর্টে ছিল না কোমরের বেল্ট খোলা, জুতা খোলা, জ্যাকেট খোলা, ল্যাপটপ বের করে রাখা, এগুলো আমরা ইন্ট্রোডিউস করেছি।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সেলিম হোসেন। বিশ্বের সর্ববৃহৎ মুসলমান অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ইসলামিক স্টেটের প্রথম হামলার একদিন পর শুক্রবার জাকার্তায় পুলিশ সহ বিভিন্ন বাহিনীর মাধ্যমে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে পুরো শহরকে। ওই হামলায় দুই অসামরিক নাগরিক সহ সাতজন মারা যায়, কয়েকজন ইউরোপিয়ান সহ দু ডজনেরও বেশি মানুষ আহত হয়। জাকার্তার আপস্কেল প্লাজার বড় শপিং সেন্টারটি নিরাপত্তা রক্ষীরা আধুনিক অস্ত্র হাতে প্রহরায় নিয়োজিত রয়েছেন। অন্যান্য শপিং মল, কূটনৈতিক এলাকা, হাসপাতাল সব সহ শহরের সকল গুরুত্বপূর্ণ স্থাপনা এবং স্পর্শকাতর স্থানসমূহে বাড়ানো হয়েছে নিরাপত্তা প্রহরা। যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশ তাদের দূতাবাসসমূহ শুক্রবার বন্ধ রেখেছেন। শুক্রবারের সন্দেহভাজন তিনজনকে গ্রেফতার করা হয়েছে। দীপক নামে ৪০ বছর বয়সী একজনকে বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্র বিশেষজ্ঞ মনে করে সন্দেহ করে ওই হামলার ঘটনায় জড়িত কিনা তা জানতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সোমালিয়ার একটি আফ্রিকান ইউনিয়নের সেনাঘাটিতে আল শাবাব জঙ্গি গোষ্ঠীর হামলায় অন্তত ৬০ জন নিহত এবং অসংখ্য আহত হয়েছে। শুক্রবার রাজধানীর গারভারের ৬০ কিলোমিটার দক্ষিণে এল আদ্দে নামক শহরের কাছের ওই সেনাঘাঁটিতে ধারণা করা হচ্ছে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণ করা হয়। আল শাবাব দাবি করেছে এতে ৬০ জন কেনিয়ান সেনা নিহত হয়েছে। অপরদিকে গেডোর উপগভর্নর মোহামেদ হোসেন আইসাক বলেছেন ৪০ কেনিয়ান সেনা নিহত হয়েছে ওই হামলায়। প্রেসিডেন্সিয়াল প্রাইমারি বাছাই প্রক্রিয়া শুরুর তিন সপ্তাহ বাকি থাকতে সাউথ ক্যারোলাইনায় বৃহস্পতিবার রিপাবলিকান প্রার্থীদের ষষ্ঠ বিতর্কে প্রার্থীরা পররাষ্ট্রনীতি এবং অর্থনৈতিক বিষয় নিয়ে তর্কযুদ্ধে লিপ্ত হয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশাধিকার নিষিদ্ধ করবার বিষয়ক বক্তব্যে সাবেক ফ্লোরিডা গভর্নর জেব বুশ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তাঁর প্রতি। তিনি বলেছেন জাতীয় নিরাপত্তার নিশ্চয়তার কথা। ট্রাম্প বলেছিলেন আমি এই দেশের নিরাপত্তা চাই, ইসলামী উগ্রবাদ নিয়ে আমরা ভয়াবহ সমস্যায় রয়েছি, শুধু এটি এখানকার সমস্যা নয় গোটা দুনিয়ার সমস্যা। টেক্সাস সেনেটর টেড ক্রুজ কানাডায় জন্ম নিয়েছেন বলে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য ক্রুজ যোগ্য নন, এই কথায় ক্রুজ ট্রাম্পের সঙ্গে তর্কযুদ্ধে জড়িয়ে পড়েন। ক্রুজ বলেন আমার ধারণা ভোটার সমর্থনের দিক দিয়ে ডোনাল্ড ট্রাম্প আইওয়াতে নিচে নেমে যাচ্ছেন, এই জন্যই এই বিষয়টি তুলে এনেছেন। তবে বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রের আইন অনুসারে যুক্তরাষ্ট্রের কোনো নাগরিকের বিদেশে জন্ম নেওয়ার সন্তান একজন প্রকৃতভাবেই যুক্তরাষ্ট্রের নাগরিক হয়। ক্রুজের প্রতি ট্রাম্পের আমি জানি ডেমোক্রেটরা মামলার জন্য তৈরি এই কথা বলেন এবং বলেন আপনি প্রার্থী হলে আপনার বিরুদ্ধে মামলা হবেই। এছাড়া বিতর্কে অংশ নেন মার্কো রুবিও, ক্রিস ক্রিস্টি, বেন কার্সন সহ অন্যান্য রিপাবলিকান প্রার্থীরাও। পহেলা ফেব্রুয়ারি আইওয়া ককাস ভোট অনুষ্ঠিত হবে। ঢাকার অদূরে টঙ্গীতে তুরাক নদীর তীরে বিদেশি লাখো লাখো মুসল্লির অংশগ্রহণে তবলিগ জামাতের দ্বিতীয় পর্যায়ের ইজতেমা শুক্রবার ভোর থেকে বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে। এ সম্পর্কে ঢাকা সংবাদদাতা আমির খসরুর টেলিফোন বার্তা।
প্রথম দফায় ইজতেমা অনুষ্ঠিত হয় ৮ থেকে ১০ জানুয়ারি, যাতে ১৬ জেলার মুসল্লিরা অংশ নিয়েছিলেন। দ্বিতীয় দফায়ও ১৬ জেলার মুসল্লিরা ছাড়াও কয়েকটি দেশ থেকে আসা মুসলমানরা অংশ নিচ্ছেন। ইজতেমা উপলক্ষে সতর্কতামূলক এবং নিরাপত্তামূলক ব্যবস্থাবলী গ্রহণ করা হয়েছে বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেছে। র‍্যাবের মহাপরিচালক বেনজির আহমদ বলেন
এই সমগ্র ইজতেমা ময়দান থেকে আমরা গুরুত্বপূর্ণ স্থান সময়ে আমরা সিসি ক্যামেরা এস্টাবলিশ করেছি।
আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা শেষ হচ্ছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
তৈরি পোশাক খাতে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ এনে টিআইবির দেয়া প্রতিবেদন নাকচ করে দিয়েছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান বলেছেন, টিআইবির প্রতিবেদন তাঁর কথায় দূরভিসন্ধিমূলক। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান এক সংবাদ সম্মেলনে বলেছেন, টিআইবির প্রতিবেদন দূরভিসন্ধিমূলক,
একেবারেই ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত, সত্যের অপলাশ এবং দূরভিসন্ধিমূলক, তাই আমরা একে তীব্রভাবে প্রত্যাখ্যান করছি।
বৃহস্পতিবার পোশাক শিল্পের অনিয়ম নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। এতে বলা হয়, পোশাক খাতে কার্যাদেশ পাওয়া থেকে শুরু করে উৎপাদন ও সরবরাহ পর্যন্ত 16টি খাতে দুর্নীতি আর অনিয়ম হয়। বিজিএমইএ সভাপতি বলেন, টিআইবির এ ধরনের ঢালাও রিপোর্ট পোশাক শিল্পকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।
টিআইবি গবেষণার জন্য বিদেশ থেকে অর্থ পায়, এই অর্থ তারা গবেষণার কাজে ব্যবহার করছেন নাকি শিল্পকে অশান্ত করা, অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করা অভিপ্রায় নিয়ে কাজ করছেন? উদ্যুক্তপূর্ণ আচরণ প্রদর্শন করার সাহস তারা কোথায় পায়?
বিজেপি সভাপতি বলেন, টিআইবি এ ধরনের রিপোর্ট তৈরি করার আগে পোশাক শিল্পের মালিকদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। মাত্র 74 জন মানুষের সাক্ষাৎকার নিয়ে তারা রিপোর্ট তৈরি করেছে, যা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
বাংলাদেশের জামাতুল মুজাহিদিন জঙ্গি সংগঠনের সদস্যরা যাতে ভারতীয় নাগরিকের পরিচয়ে জাল পাসপোর্ট তৈরি করতে না পারে, সেজন্য পশ্চিমবঙ্গে এখন পাসপোর্ট ভেরিফিকেশনের উপর কড়া নজরদারি শুরু হয়েছে। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দারা এই নজরদারি করছেন। বিস্তারিত রয়েছে কলকাতায় আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্টে।
নজরদারি চালাতে গিয়ে ভারত সীমান্তবর্তী বসিরহাট এবং নদিয়া সীমান্তবর্তী আমডাঙ্গায় দুই জামাতুল মুজাহিদিন সদস্য জাল পাসপোর্ট তৈরির পরিকল্পনার কথা জানতে পেরেছে কেন্দ্রীয় গোয়েন্দারা। ওই এলাকায় দুই ভারতীয় নাগরিক পাসপোর্টের আবেদন করেছিলেন, কিন্তু গোয়েন্দারা জানতে পেরেছেন যাদের নামে পাসপোর্টের আবেদনপত্র জমা পড়েছে তারা নিজেরা ওই ব্যাপারে কিছুই জানেন না। তদন্তে গোয়েন্দারা জানতে পেরেছেন একজন পুরুষ এবং একজন সক্রিয় মহিলা জেএমবি সদস্য ভারতে ঢোকার জন্যই ওই জাল পাসপোর্ট তৈরির আবেদন করেছিল। গোয়েন্দা সূত্রে জানা গেছে, ভারতীয় নাগরিক পরিচয় জাল পাসপোর্ট বানিয়ে এদেশে ঢুকছে, তাদের মধ্যে জামাতুল মুজাহিদিন জঙ্গি সংগঠনের অনেক সদস্য রয়েছেন। গোয়েন্দারা বলছেন, সম্প্রতি পাঠানকোটের পর জঙ্গি সম্পর্কে দেশ জুড়ে সতর্কতা জারি হয়েছে। জামাতুল মুজাহিদিন জঙ্গি সংগঠনের সদস্যদের এদেশে ঢোকা নিয়ে গোয়েন্দারা গভীর উদ্বিগ্ন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আমেরিকান ডলারের তুলনায় ভারতীয় টাকার মূল্য আবারও পড়ে গেছে। গত 2 বছরের মধ্যে সবচেয়ে নিচে নেমে গিয়ে এখন প্রতি ডলারে টাকার বিনিময় মূল্য দাঁড়িয়েছে 67.73 টাকা। এ সম্পর্কে কলকাতা প্রতিবেদক গৌতম গুপ্তের প্রতিবেদন।
বিশেষজ্ঞদের অনুমান, আগামী কয়েক মাসে তা আরো কমে গিয়ে 68.50 টাকার আশেপাশে দাঁড়াতে পারে। কিন্তু টাকার কেন এই পতন? 2014 সালের 12ই মে টাকা শক্তিশালী হয়ে প্রতি ডলারে 58.50 টাকা হয়েছিল, তারপর থেকেই পতনের সূত্রপাত। বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় শেয়ার বাজারের ওঠাপড়াও এর জন্য আংশিক দায়ী। আবার টাকার এই মূল্যায়ন নিয়ে উদ্বেগেও রয়েছে শেয়ার বাজার। আরেক সমস্যা হলো অশোধিত তেলের দামের গভীর পতন এবং চীনের শেয়ার বাজারের অস্থির মতি। আপাতত ডলার শক্তিশালী হয়ে ওঠায় ভারতের রপ্তানি বাণিজ্যের সুবিধে হবে বটে, কিন্তু দামি হবে যাবতীয় আমদানি সামগ্রী। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বুরুন্ডিতে সংঘাতময় অবস্থায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিভাগের প্রধান। মানবাধিকার বিষয়ক জাতিসংঘ হাই কমিশনার জেইদ রাদ আল হুসেন শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, বুরুন্ডির নিরাপত্তা বাহিনী 11ই ডিসেম্বর বিরোধী দলের সমর্থকদের বাড়িতে বাড়িতে অভিযান চালিয়েছেন, যা মানবাধিকারের লঙ্ঘন। তিনি বলেন, ওই অভিযানের সময় হত্যা, ধর্ষণ এবং গণকবর দেওয়ার রিপোর্ট পাওয়া গেছে। তিনি বলেন, ওই রিপোর্টের বিবরণে বুরুন্ডিতে সাম্প্রদায়িক সংকট বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যায়। ভারতের রাজধানী নয়াদিল্লির ভয়াবহ দূষণ রোধে শহরে চলাচলকারী গাড়ি পরীক্ষার কার্যক্রম শেষ হয়েছে শুক্রবার। বছরের শুরু থেকে শুরু হয় এই অভিযানে বেজোড় সংখ্যার নম্বর প্লেটওয়ালা গাড়িগুলোর ফিটনেস পরীক্ষা করা হয়। জোড় সংখ্যার নম্বর প্লেট সম্বলিত গাড়ি জোড় সংখ্যার তারিখেই কেবল ফিটনেস পরীক্ষা করা হয়। নয়াদিল্লি কর্তৃপক্ষ জানায়, 2 সপ্তাহে শহরের দূষণ কমেছে 50%। কুর্দি বিদ্রোহীদের উপর সরকারের অভিযান বন্ধের আবেদনে স্বাক্ষর করবার পর তুরস্কের 12 জন শিক্ষাবিদকে গ্রেফতার করা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনাদোলু বলেছে, শুক্রবার সকালের দিকে ইস্তাম্বুলের কোকেলি ইউনিভার্সিটির ওই শিক্ষাবিদদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আরও নজনকে ধরা হবে এমন সংবাদ বলা হয়েছে। কুর্দিদের উপর সরকারের অভিযান বন্ধের ওই আবেদনে মোট 1200 জন স্বাক্ষর করেছে। চীনের শেয়ারবাজার তথা অর্থনৈতিক ধীরগতির কারণে এশিয়া জুড়ে শেয়ারবাজার এখনও দুর্বল। বিনিয়োগকারীরা এ নিয়ে রয়েছেন উদ্বেগের মধ্যে। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে। এ সম্পর্কে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের মন্তব্য সহ ঢাকা থেকে বিস্তারিত প্রতিবেদনটি পাঠিয়েছেন আমির খসরু।
যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিমানবন্দর সমূহ বিশেষ করে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার তাগিদ দিয়েছে। এ লক্ষ্যে অতি সম্প্রতি যুক্তরাষ্ট্রের এন্টি টেররিজম ব্যুরোর একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে বিমানবন্দর পরিদর্শন এবং কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। এর আগে যুক্তরাজ্য একই ধরনের উদ্বেগ প্রকাশ করে। গত অক্টোবরে মিশরের শারম আল শেখ বিমানবন্দর থেকে রাশিয়া যাওয়ার পথে সিনাই উপত্যকায় রাশিয়ার একটি বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকেই বিভিন্ন দেশ বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার তাগিদ দিয়েছে বলে ঢাকায় কর্মকর্তারা জানিয়েছেন। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের উদ্বেগ এবং সরকারের কর্মপরিকল্পনা সম্পর্কে ভয়েস অব আমেরিকাকে বিস্তারিত জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রাশেদ খান মেনন। মন্ত্রীর কাছে প্রথমে জানতে চাওয়া হয়েছিল যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য কি ধরনের উদ্বেগের কথা বলেছে সে সম্পর্কে।
তারা বলেছেন যে তোমাদের অনেক ইম্প্রুভমেন্ট তোমরা করেছো, তোমাদের আরো কিছু ইম্প্রুভমেন্ট করতে হবে আর কি। এই হলো তাদের বক্তব্য। তারা দে হ্যাভ টেকেন কগনিজেন্স, যুক্তরাজ্যের যে কনসার্ন সেটাকে তারা কগনিজেন্সে নিয়ে সেটার উপরেই মূলত কথা বলেছে আর কি।
সরকারের গৃহীত ব্যবস্থাবলী এবং কর্মপরিকল্পনা সম্পর্কে বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রাশেদ খান মেনন বলেন,
পুরো মাসে এটার পরে আমরা এয়ারপোর্টে এক্সেস গেলেন যে কঙ্কর চলে, সেখানে প্রচুর ভিড় হয় আমাদের এবং যাত্রী এবং বাইরের যারা বিদায় দিতে আসে তাদের মধ্যে আমাদের মিক্স আপ হয়ে যায়। সেই জন্য আমার কঙ্কর চল আপাতত যেটা টিকিট দিয়ে ঢোকা যেত সেটা বন্ধ রেখেছি এবং আমরা প্যাসেঞ্জারদের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জারের ক্ষেত্রে পাসপোর্ট এবং প্রিন্টেড টিকিট আর ডোমেস্টিকের ক্ষেত্রে ন্যাশনাল আইডি অথবা স্কুল আইডি এগুলো দেখানোর কথা আমরা বলছি এবং তাদেরকে থরো এক্সামিন করার জন্য স্ক্যানিং মেশিনের ভিতর দিয়ে তাদের সব লাগেজ পাস করবে এবং সিকিউরিটি ট্যাগ সেখানে দেওয়া পর্যন্ত এটা হোল্ডে যাবে না। 3 নম্বর হচ্ছে যে আমরা র্যাব এবং বিজিবি থেকে ডগ স্কোয়াড নিয়ে, স্ট্রিফিং ডগ নিয়ে আমরা তাদের এই নিরাপত্তার ব্যাপারটি আমরা দেখছি। অন্যদিকে যেমন আমাদের এয়ারপোর্টে ছিল না কোমরের বেল্ট খোলা, জুতা খোলা, জ্যাকেট খোলা, ল্যাপটপ বের করে রাখা, এগুলো আমরা ইন্ট্রোডিউস করেছি। এছাড়া ভিআইপিদের ক্ষেত্রে আপনারা জানেন যে সেটাই মূল সমস্যা হয়ে দাঁড়ায়, সেই জন্য আমরা ভিআইপিদের ক্ষেত্রে পার্লামেন্টে 300 ধারা স্টেটমেন্ট দিয়ে তাদেরকে সতর্ক করেছি এবং তাদেরকে অনুরোধ করেছি যারা তারা সিকিউরিটি কনসার্ন গুলো মেনে চলেন। অন্যদিকে আমরা যেটা করেছি যে এই জনবল আমাদের যেটা ঘাটতি ছিল, আপনারা জানেন যে এর আগে আমাদের সিভিল এভিয়েশনের তরফ থেকে সরকারকে একটা এভিয়েশন সিকিউরিটি ফোর্স নামে একটা ফোর্স গড়ার প্রস্তাবনা দেওয়া হয়, কিন্তু সেটা যদিও জনপ্রশাসন মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স পেয়েছে কিন্তু এখনো অর্থ মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স পায়নি। তাই ইন দ্য মিন হয়ে আমরা যেটা করছি, আমাদের যে অবস্থিত সিকিউরিটি রয়েছে এই সিভিল এভিয়েশনের সিকিউরিটি ফোর্সের সাথে আমরা যুক্ত করছি আরো 250 জন নতুন মানুষ জনবল নিয়ে আসছি এবং প্রথম পর্যায়ে আমরা 100 জনকে ডিপ্লয় করছি এবং এরা আসছে পুলিশ থেকে এবং এরা আসছে আনসার থেকে এবং বিমান বাহিনীর টেকটিক্যাল যে হ্যান্ডস আছে তাদের থেকে এরা আসছে। এরা মূলত অন দি জব ট্রেনিং নিয়ে তারা সিভিল এভিয়েশনের সিকিউরিটি যারা আছে তাদের সাথে যুক্ত হয়ে তারা এটা কাজ করবেন। এই এটা আমরা করেছি এবং এটা ইমিডিয়েটলি এটা কার্যকর হচ্ছে।
বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রাশেদ খান মেনন আশাবাদ ব্যক্ত করেন যে খুব শিগগিরই তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন করতে সক্ষম হবেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শীর্ষ রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীরা পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক বিষয়ে বৃহস্পতিবার বিতর্ক করেছেন। সাউথ ক্যারোলাইনায় অনুষ্ঠিত এই বিতর্কটি ছিল তাদের ষষ্ঠ বিতর্ক। ভয়েস অফ আমেরিকার সাংবাদিক জিম মেলনের প্রতিবেদন শোনাচ্ছেন তাওহিদুল ইসলাম।
সাউথ ক্যারোলাইনা থেকে ফক্স বিজনেস নেটওয়ার্কের সম্প্রচারিত রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীদের বিতর্কটি ছিল বেশ প্রাণবন্ত। সেখানে শীর্ষ রিপাবলিকান প্রার্থীরা বিভিন্ন বিষয়ে বেশ খোলামেলা কথা বলেন। এ সময় জনমত জরিপে এগিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্পের মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না দেওয়ার প্রস্তাবকে চ্যালেঞ্জ করেন সাবেক ফ্লোরিডা গভর্নর জেব বুশ। তিনি বলেন, আমি আশা করি আপনি পুনর্বিবেচনা করবেন যে এই নীতিটা হচ্ছে এমন নীতি যা আইসিস দমনে প্রয়োজনীয় জোট গঠনকে অসম্ভব করে তুলবে। উত্তরে ডোনাল্ড ট্রাম্প বলেন,
I want security for this country. We have a serious problem with, as you know, with radical Islam. We have a tremendous...
আমি এই দেশের নিরাপত্তা চাই। আপনি জানেন ইসলামের চরমপন্থার সঙ্গে আমাদের গুরুতর সমস্যা রয়েছে, আমাদের ভীষণ সমস্যা রয়েছে। এটা কেবল এখানকার সমস্যা নয়, এটা সারা বিশ্বের সমস্যা। টেক্সাস সিনেটর টেড ক্রুজও বিতর্কে জড়ান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, কারণ ট্রাম্প বলেছিলেন ক্রুজের ক্যানাডায় জন্ম হওয়ায় তিনি প্রেসিডেন্টের জন্য অযোগ্য হতে পারেন। ক্রুজ বলেন,
I recognize that Donald is dismayed that his poll numbers are falling in Iowa. But the facts and the law here are really quite clear. Under long-standing U.S. law, the child of a U.S. citizen...
আমি উপলব্ধি করতে পেরেছি যে আইওয়া জরিপে তার জনমত কমে যাওয়ায় ডোনাল্ড আতঙ্কিত হয়েছেন, কিন্তু এখানে তথ্য ও আইন সত্যিই বেশ স্পষ্ট। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রের একজন নাগরিকের সন্তান বিদেশে জন্মগ্রহণ করলে সেও স্বাভাবিকভাবে যুক্তরাষ্ট্রের নাগরিক। জবাব দেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি বলেন,
I already know the Democrats are going to be bringing a suit. You have a big lawsuit over your head while you're running.
আমি ইতোমধ্যে জানতে পেরেছি ডেমোক্রেটরা একটি আইন আনতে যাচ্ছে। আপনার মাথার উপর একটি বড় ধরনের মামলা রয়েছে যখন আপনি প্রার্থী হবার চেষ্টা করছেন এবং আপনি যদি মনোনয়ন পান। ফ্লোরিডার সিনেটর মার্ক রুবিও এবং নিউ জার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি বিতর্কে লিপ্ত হন কে বেশি রক্ষণশীল তা নিয়ে। তারা প্রেসিডেন্ট বারাক ওবামার পররাষ্ট্রনীতির ব্যাপক সমালোচনা করে সতর্ক করেন যে হিলারি ক্লিনটনও তা অব্যাহত রাখবে। ক্রিস্টি বলেন,
You cannot give Hillary Clinton a third term of Barack Obama's leadership. I will not do that.
বারাক ওবামার নেতৃত্বের জন্য আপনি তৃতীয়বারের মতো হিলারি ক্লিনটনকে দিতে পারেন না। আমি মনোনয়ন পেলে তা করব না। রুবিও বলেন,
She wouldn't just be a disaster. Hillary Clinton is disqualified from being commander.
তিনি কেবলমাত্র একটি দুর্যোগী হবেন না, হিলারি ক্লিনটন যুক্তরাষ্ট্রের সর্বাধিনায়ক হিসেবে অযোগ্য। রিপাবলিকান প্রার্থীরা এখন আইওয়া ও নিউ হ্যাম্পশায়ারে ফিরে গেছেন প্রচার অভিযানের জন্য। আইওয়ার ককাসের ভোট অনুষ্ঠিত হবে 1 ফেব্রুয়ারি।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। যক্ষা আক্রান্ত শিশুদের চিকিৎসায় এখন পর্যন্ত ব্যবহার করা হয় বড়দের ওষুধ, যা শিশুরা খেতে চায় না বা তাদের খাওয়াতে অভিভাবকদের বেশ বেগ পেতে হয়। তবে এবার অবসান হতে চলেছে সব কষ্টের, কারণ গবেষকরা শিশুবান্ধব যক্ষা চিকিৎসা আবিষ্কারের ঘোষণা দিয়েছেন। ভয়েস অফ আমেরিকার সাংবাদিক আনিতা পাওয়েলের প্রতিবেদন শোনাচ্ছেন রোকেয়া হায়দার।
দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে ফুসফুসের স্বাস্থ্য বিষয়ে ইউনিয়ন ওয়ার্ল্ড কনফারেন্সে গবেষকরা শিশুবান্ধব যক্ষা চিকিৎসা আবিষ্কারের কথা জানিয়েছেন, যা বিশ্বব্যাপী এই রোগে আক্রান্ত মৃত্যুর ঝুঁকিতে থাকা 10 লক্ষ শিশুর চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে আশা করছেন গবেষকরা। একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা টিবি অ্যালায়েন্স, এই সংস্থার সভাপতি ও প্রধান নির্বাহী ডক্টর মেল স্পেগেলম্যান ভয়েস অফ আমেরিকাকে বলেন, এটা একটা বিরাট অগ্রগতি। তিনি বললেন,
The first time we have appropriate treatment for the million children who have tuberculosis.
প্রথমবারের মতো যক্ষাক্রান্ত লাখ লাখ শিশুর জন্য আমাদের যথাযথ চিকিৎসা রয়েছে। এই ঔষধটি এমনভাবে তৈরি করা হয়েছে যা সুস্বাদু হওয়ায় শিশুরা সহজে খেতে পারে। আশা করা হচ্ছে এর ফলে আক্রান্ত শিশুদের চিকিৎসা করা অনেক সহজ হবে।
ডক্টর স্পেগেলম্যান বলেন, এখন পর্যন্ত বড়দের ওষুধই শিশুদের দেওয়া হচ্ছে, যা স্বাদ খুব একটা ভালো না, সে কারণে বাচ্চারা প্রায় খেতে চায় না। নতুন ওষুধটি পানিতে ছেড়ে দিলে তা মিশে যাবে এবং স্ট্রবেরি রাসবেরির মতন ফলের ঘ্রাণ আসবে। নতুন ওই ওষুধ তৈরি করতে সাহায্য করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা USAID। এই আন্তর্জাতিক দাতব্য গ্রুপগুলো সহায়তা করছে। স্পেগেলম্যান বলেন, গরিবদের মধ্যে এই রোগটি বেশি দেখা যায়, যে কারণে প্রধান ওষুধ কোম্পানিগুলো যক্ষ্মার ওষুধ উদ্ভাবনে সামান্য আর্থিক প্রণোদনা দিয়ে থাকে।
যক্ষ্মা রোগটি আর্থসামাজিক অবস্থা, দরিদ্র, জনসংখ্যার ঘনত্ব এবং স্বল্প পুষ্টির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে নিরাময়যোগ্য হলেও বিশ্বব্যাপী বায়ুবাহিত শ্বাসযন্ত্রের অসুস্থতা মৃত্যুর অন্যতম কারণ। 2014 সালে 15 লক্ষ মানুষ মারা গেছেন, যার মধ্যে 1,40,000 শিশু ছিল। জেনিভায় স্টপ টিবি পার্টনারশিপের নির্বাহী পরিচালক ডক্টর লুসিকা দিথিও বললেন, যক্ষ্মা একটি অত্যন্ত আধুনিক হুমকি, কারণ এই রোগটি একাধিক ওষুধ প্রতিরোধী প্রজাতির সঙ্গে বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, যক্ষ্মা ফিরে আসছে এবং যক্ষ্মা ফিরে আসছে বিশ্বের ব্যর্থতার প্রতীক হয়ে, কারণ এই রোগ দারিদ্র, দুর্বিপাক, পুষ্টি ও মৌলিক বিষয়গুলোর অভাব এবং খারাপ পরিবেশে মানুষের বসবাসেরই প্রতীক, বললেন ডক্টর লুসিকা দেটিও। তিনি আন্তর্জাতিক দাতা ও নেতাদের প্রতি এই রোগের বিরুদ্ধে লড়াই করতে আরও উদ্যোগ এবং অর্থ সাহায্য দেওয়ার আহ্বান জানান।
আমাদের ফেসবুক ফ্যান পেজের ঠিকানা www.facebook.com/voabangla। আমাদের অনুষ্ঠান এবং বাংলা বিভাগের কর্মীদের সম্পর্কে ছবি সহ বিস্তারিত তথ্য রয়েছে এই ফ্যান পেজে। আপনিও ফ্যান পেজের সদস্য হতে পারেন।
বন্ধুরা, এবারে রয়েছে মিতালি রাশোর আমাদের ফেসবুক ফ্যান পেজ থেকে এবং আপনাদের চিঠিপত্র থেকে আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন রোকেয়া হায়দার।
মিতালি রাশোর থেকে শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। শুধু শ্রোতা কেন বলবো, আমাদের ওয়েব পেজে যারা দেখছেন, যারা টেলিভিশনের অনুষ্ঠান দেখছেন, সবাইকে, সেই দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং সারাক্ষণই আমাদের অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোর জন্য। সম্প্রতি ফেসবুক ফ্যান পেজে একটি চমৎকার মন্তব্য আমরা পেয়েছি এবং জেনেছি যে প্রায় 4 লক্ষ দর্শক আমাদের ফেসবুক ফ্যান পেজে উত্তর ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো এবং সান হোজে শহরে যে সিলিকন ভ্যালি নিয়ে আমরা যে রিপোর্ট করেছিলাম সেটি তারা পছন্দ করেছেন এবং দেখেছেন। ধন্যবাদ ভাই আপনাদের সবাইকে, এবং আগামীতে আশা করব আমাদের অন্যান্য অনুষ্ঠানও দেখবেন এবং কেমন লাগছে সেটাও আমাদের জানাবেন। ইমেলে চিঠি পাঠিয়েছেন শরীফুল ইসলাম শরীফ, করতোয়া রেডিও লিসনার্স ক্লাব, মহেশপুর, উল্লাপাড়া, সিরাজগঞ্জ থেকে। আপনি লিখছেন যে, অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আপনি লিখছেন যে আপনি নিয়মিত শ্রোতা এবং আমাদের অনুষ্ঠানমালা আপনার কাছে ভীষণ প্রিয়। এটা এই মন্তব্যে সত্যি আমরা খুশি হলাম। আপনাদের ভালো লাগার জন্যই আমাদের সব অনুষ্ঠান, সেটা তো নিশ্চয়ই বুঝতে পারেন। এর পরের চিঠি লিখেছেন ফিলিপ লস্কর, তিনি লিখছেন যে গণিতের শিক্ষক তিনি, আসামের শিক্ষা বিভাগ থেকে, কালিয়াপাড়ার শালচাপড়া আসাম থেকে, কাছাড় আসাম থেকে আপনি লিখছেন। আমাদের অনুষ্ঠান আপনার ভালো লাগে এবং আপনি এর আগে 2014 সালের একটি উন্নতমানের ক্যালেন্ডার পেয়েছিলেন, এবারও আপনি ক্যালেন্ডার পেতে চান। হ্যাঁ ভাই, আপনার ঠিকানা, যিনি ক্যালেন্ডার পাঠান তার কাছে আমি দিয়ে দিচ্ছি এবং আশা করছি যে মাসখানেকের মধ্যেই ক্যালেন্ডার আপনার হাতে পৌঁছবে। এবং ক্যালেন্ডার পেলে কিন্তু আমাদের জানাতে ভুলবেন না, কেমন? এলেন পি গমেস লিখছেন যে, আমরা নিয়মিত আপনার চিঠি থেকে পড়ছি, আমরা আমাদের পরিবারের 7 জন প্রায় 6 বছর যাবত আপনাদের বিভিন্ন অনুষ্ঠান শুনে আসছি এবং আন্তরিকভাবে কৃতজ্ঞতার সঙ্গে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সুন্দর অনুষ্ঠান পরিবেশনার জন্য। এই কথা জেনে আমাদেরও ভালো লাগলো। আশা করি এলেন আপনি আগামীতে আমাদের লিখবেন কোন অনুষ্ঠান কেমন লাগে, ভালো মন্দ মিলিয়েই লিখবেন। সাইলাস সুরাজ মণ্ডল লিখেছেন মংলা, বাগেরহাট বাংলাদেশ থেকে। আপনিও লিখছেন বাংলা বিভাগের সবার প্রতি আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, এবং আমরা বন্ধুবান্ধব মিলে বেশ কয়েক বছর যাবত আপনাদের বিভিন্ন অনুষ্ঠান শুনে আসছি। ভালো, বিজ্ঞান জগৎ, চিঠিপত্রের জবাবের আসর, শিক্ষা বিষয়ে খবরাখবর ভালো লাগে, জেনে খুশি হলাম। এবং হ্যাঁ, ক্যালেন্ডারের অনুরোধ করেছেন, অবশ্যই পাঠাবার ব্যবস্থা করব। তো আজকে শ্রোতাদের সবাইকে আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনেক অনেক ধন্যবাদ, মিতালি রাশোর। আর তাহলে এ পর্যন্তই।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সেলিম হোসেন।
বিশ্বের সর্ববৃহৎ মুসলমান অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ইসলামিক স্টেটের প্রথম হামলার একদিন পর শুক্রবার জাকার্তায় পুলিশ সহ বিভিন্ন বাহিনীর মাধ্যমে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো শহরকে। ওই হামলায় দুই অসামরিক নাগরিক সহ সাতজন মারা যান, কয়েকজন ইউরোপিয়ান সহ দু ডজনেরও বেশি মানুষ আহত হয়। জাকার্তার আপস্কেল প্লাজার বড় শপিং সেন্টারটিতে নিরাপত্তা রক্ষীরা আধুনিক অস্ত্র হাতে প্রহরায় নিয়োজিত রয়েছেন। অন্যান্য শপিং মল, কূটনৈতিক এলাকা, হাসপাতাল, শহরের সব গুরুত্বপূর্ণ স্থাপনা এবং স্পর্শকাতর স্থানসমূহেও বাড়ানো হয়েছে নিরাপত্তা প্রহরা। যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশ তাদের দূতাবাসসমূহ শুক্রবার বন্ধ রেখেছে। সোমালিয়ার একটি আফ্রিকান ইউনিয়নের সেনাঘাটিতে আল শাবাব জঙ্গি গোষ্ঠীর হামলায় অন্তত 60 জন নিহত এবং অসংখ্য আহত হয়েছে শুক্রবার। রাজধানীর গারভাহের 60 কিলোমিটার দক্ষিণে এল আদ্দে নামক শহরের কাছের ওই সেনাঘাঁটিতে ধারণা করা হচ্ছে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ ঘটেছে। আল শাবাব দাবি করছে এতে 60 জন কেনিয়ান সেনা নিহত হয়েছে। অপরদিকে গেডর উপ গভর্নর মোহাম্মদ হুসেন আইসাক বলেছেন 40 জন কেনিয়ান সেনা নিহত হয়েছে। প্রেসিডেন্সিয়াল প্রাইমারি বাছাই প্রক্রিয়া শুরুর 3 সপ্তাহ বাকি থাকতে সাউথ ক্যারোলাইনায় বৃহস্পতিবার রিপাবলিকান প্রার্থীদের ষষ্ঠ বিতর্কে প্রার্থীরা পররাষ্ট্রনীতি এবং অর্থনৈতিক বিষয় নিয়ে তর্কযুদ্ধে লিপ্ত হন। ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশাধিকার নিষিদ্ধ করবার বক্তব্যে সাবেক ফ্লোরিডা গভর্নর জেব বুশ চ্যালেঞ্জ ছুড়ে দেন। জাতীয় নিরাপত্তার নিশ্চয়তার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, আমি এই দেশের নিরাপত্তা চাই, ইসলামী উগ্রবাদ নিয়ে আমরা ভয়াবহ সমস্যায় রয়েছি, এটি শুধু এখানকার নয় গোটা বিশ্বের সমস্যা। টেক্সাস সেনেটর টেড ক্রুজ কানাডায় জন্ম নিয়েছেন বলে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য যোগ্য নন। ট্রাম্পের এই কথায় ক্রুজও ট্রাম্পের সঙ্গে তর্কযুদ্ধে জড়িয়ে পড়েন। এছাড়া বিতর্কে অংশ নেন মার্কো রুবিও, ক্রিস ক্রিস্টি, বেন কার্সেন। 1 ফেব্রুয়ারি আইওয়া ককাসের ভোট অনুষ্ঠিত হবে। ভারতের রাজধানী নয়াদিল্লির ভয়াবহ দূষণ রোধে শহরে চলাচলকারী গাড়ি পরীক্ষা কার্যক্রম শেষ হয়েছে শুক্রবার। বছরের শুরু থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে বেজোড় তারিখগুলোতে বেজোড় সংখ্যার নম্বরওয়ালা গাড়ি এবং জোড় তারিখে জোড় সংখ্যার নম্বর প্লেট সম্বলিত গাড়ির ফিটনেস পরীক্ষা করা হয়। নয়াদিল্লি কর্তৃপক্ষ জানায় গত 2 সপ্তাহে শহরের দূষণ কমেছে 50%। বুরুন্ডিতে সংঘাতময় অবস্থায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মানবাধিকার বিভাগের প্রধান জেইদ রাদ আল হুসেন। শুক্রবার এক বিবৃতিতে বলেন, বুরুন্ডির নিরাপত্তা বাহিনী 11 ডিসেম্বর বিরোধী দলের বাড়িতে বাড়িতে অভিযান চালিয়েছে যা মানবাধিকারের লঙ্ঘন। তিনি বলেন, ওই অভিযানের সময় হত্যা, ধর্ষণ এবং গণকবর দেওয়ার রিপোর্ট পাওয়া গেছে যা সাম্প্রদায়িক সংকট বৃদ্ধিতে ইঙ্গিত দিচ্ছে। কুর্দি বিদ্রোহীদের উপর সরকারের অভিযান বন্ধের আবেদনের স্বাক্ষর করার পর তুরস্কের 12 জন শিক্ষাবিদকে গ্রেফতার করা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বলেছে, শুক্রবার সকালের দিকে ইস্তানবুলের একটি ইউনিভার্সিটির ওই শিক্ষাবিদদের বাড়িতে গিয়ে গ্রেফতার করা হয় তাদেরকে। চীনের শেয়ার বাজার তথা অর্থনৈতিক ধীরগতির কারণে এশিয়া জুড়ে শেয়ার বাজার এখনও বেশ দুর্বল, বিনিয়োগকারীরা এ নিয়ে রয়েছেন উদ্বেগের মধ্যে।
আর এর সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন জ্যাকসন ওয়েট। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.